This track was downloaded from FusionBD.com.
Guasha.
ABC Radio 89.1 শুরু হয়ে গেছে কুয়াশা, আর সঙ্গে আছে শামিন। প্রতিবারের মতন আজও শুনবো প্রথম গল্প এখনই, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন যে পহেলা অক্টোবর থেকে আমরা আবার আমাদের আগের সময় ফিরে গেছি, অর্থাৎ রাত 11টা থেকে এখন রাতের সময় চলছে। তো কুয়াশা শুরু হয়েছে আজ রাত 11টার খবরের পর, এখন থেকে সবসময় কুয়াশা একই সময় অর্থাৎ রাত 11টার খবরের পরে শুনবেন। তো কথা হচ্ছিল আজকের প্রথম গল্প নিয়ে। আজকের প্রথম গল্পটির নাম ভৌতিক। নাম শুনেই বোঝা যাচ্ছে গল্পটি কি হবে। আজকের প্রথম গল্পের নাম ভৌতিক, লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়, আর পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব এখন শুনি, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে যাব সরাসরি দ্বিতীয় পর্বে, তারপরে আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবেন।
ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের, ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে। দুটো তর্কেরই আজও নিষ্পত্তি হয়নি। বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না, অণুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্বই নেই, এই হচ্ছে তোমাদের মত। ভূতের কথা তোমাদের মতন একদিন আমিও বিশ্বাস করতাম না। অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি, পোড়ো বাড়িতে রাত কাটিয়েছি, ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি, কিছু চামচিকে আর শেয়াল ছাড়া আর কিছুই নজরে পড়েনি। ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম, এমন সময় ব্যাপারটা ঘটল। ঠিক আমাদের পাশের বাড়িতে থাকে সমর রায়, ছেলেটি দেখতে যেমন সুন্দর লেখাপড়াতেও তেমন উৎসাহী। বিয়ে পরীক্ষা দেবার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসত, সেই সময়ে তার বিদ্যাবুদ্ধি পরখ করার সুযোগ আমার হয়েছিল। তাছাড়া একেবারে পাশের বাড়িতে থাকত, খুব ছোটবেলা থেকেই তাকে দেখেছি। ইদানিং অনেকদিন সমরের সঙ্গে দেখা হয়নি, শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথায় বেড়াতে গেছে। এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি, বাইরে ঝড়ের আভাস, জানলা দরজার পর্দাগুলো বাতাসে উঠছে, দু এক ফোঁটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়ল, কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলাগুলো বন্ধ করতেও ইচ্ছে করছিল না। হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল, ভাবলাম ঝড়, চোখ ফিরিয়েই কিন্তু অবাক হলাম সমর এসে দাঁড়িয়েছে। উস্কো খুস্কো চুল, মাংস মুখ, এই সমর কবে ফিরলে? বইটা মুখে মুড়ে প্রশ্ন করলাম। সমর কৌছে আমার পাশে বসে বলল, এই একটু আগে জামাকাপড় ছেড়েই আপনার কাছে চলে আসে। কি ব্যাপার বলতো? মনে হলো সমরের বোধ হয় জরুরি কোনো কথা বলবার আছে। আপনার সময় হবে এখন? আপনার সঙ্গে একটা কথা আছে আমার। হাসলাম, অফুরন্ত সময়, বলো তোমার কি কথা। আপনি ভূত বিশ্বাস করেন মাস্টারমশাই?
এ প্রশ্ন হাজার বার হাজার জায়গায় শুনেছি, সোজাসুজি উত্তর না দিয়ে বললাম, কি বলতে চাইছো বলো।
মৃত্যুর পর মানুষ শেষ হয়ে যায় না মাস্টারমশাই, ভূত বলুন আত্মা বলুন তারা আছে, মাঝে মাঝে তারা ব্যাখ্যাও কিন্তু দেয়।
বুঝলাম কোনো কারণে সমর খুবই উত্তেজিত হয়েছে, অনেকেরই রজ্জুতে সর্পভ্রম হয়। আরো অন্ধকারে গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে, কিংবা বদমাইশ লোকের প্রতারণায় ভুলে মনে করে কোনো কিছু একটা অশরীরি একটা কিছু দেখেছে। সমরের পিঠে হাত রেখে বললাম, মাথা ঠান্ডা করে বলো তো কি হয়েছে। সমর কোচার খুঁট দিয়ে মুখ আর কপাল মুছে নিল, তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করল,
লক্ষ্যতে আমার এক পিসি আছেন, আপনি জানেন বোধহয়।
হ্যাঁ, তোমার কাছেই শুনেছি, তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা, তাই না? সমর ঘাড় নাড়ল।
পিসি বৈজনাথ শিক্ষা সম্বন্ধে পড়ান, তিনি অনেকদিন ধরে তার কাছে আমাকে যেতে লিখছেন, কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্য যাওয়ার হয়ে ওঠেন। তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর অবসর, একবার ঘুরেই আসি। মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম।
তোমার বাবার কাছে শুনেছি, আমি কোচের উপর পা দুটো তুলে ভালো হয়ে বসলাম।
আপনি শুনলে হাসবেন, এই জীবনে আমার প্রথম রেল যাত্রা ছিল এটা। কাজে উৎসাহের কোনো অন্ত ছিল না, প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমিও নেমে প্ল্যাটফর্মে পায়চারি করতে আরম্ভ করি। গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামড়ে আবার উঠে পড়ি। কিন্তু এক স্টেশনে বিপদ ঘটিল,
আমি সোজা হয়ে বসলাম।
কি, ট্রেন ছেড়ে দিল তো?
সমর আমার প্রশ্নের উত্তর না দিয়ে বলতে লাগলো,
এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছে, হঠাৎ দেখলাম একটি বছর আট নয়কের মেয়ে, বেশ ফুটফুটে চেহারা, কোকড়ানো চুল, পরনে নীলচে রঙের একটা ফ্রক, আমাকে হাত নেড়ে ডাকছে। প্রথমে ভাবলাম যে আমারই হয়তো ভুল হয়েছে, মেয়েটি বোধ হয় অন্য কাউকেই ডাকছে। এদিক ওদিক সেয়ে দেখলাম না, আর তো ধারে কাছে কেউ নেই। মেয়েটিকে বাঙালি বলেই মনে হল। প্ল্যাটফর্মের উপর বেশিরভাগই অন্য জাতের চটলা। মেয়েটির সঙ্গে চোখাচোখি হতেই আমায় সে হাতছানি দিয়ে ডাকল। ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমাকে সহযাত্রী দেখে সাহায্য চাইছে। মেয়েটির দিকে এগিয়ে গেলাম, মেয়েটি দাঁড়িয়েছিল, আমি এগোতেই সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে। বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয়া বিপদে পড়েছেন কিংবা হঠাৎ অসুস্থ হয়েছেন। কিন্তু না, বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে ডেকেই আরো এগিয়ে গেল। এধারে একটা বকুল গাছ, অজস্র বকুল ঝরে পড়ছে পাখের উপর, পাশে স্টেশনের সীমানার রেলিং। মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়াল, আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম। আর ঠিক সেই সময়
আমি আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না, জিজ্ঞাসা করলাম কি হলো সেই সময়।
হুইসেল দিয়ে ট্রেনটা ছেড়ে দিও। এদিকে চেয়ে দেখি যে মেয়েটিও উধাও এক নিমেষে যেন মুছে গেল। আমি ট্রেনের দিকে ছুটলাম, কিন্তু ধরতে পারলাম না, দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল। এতক্ষণ পর আমি হাসলাম, এই তোমার ভৌতিক গল্প, মেয়েটি তোমাকে বোকা বানিয়ে সরে পড়েছে।
বয়স কম হলে কি হবে, মেয়েটি ভারী উস্তাদ মনে হচ্ছে। সমর আমার হাসিতে যোগ দিল না, গম্ভীর গলায় বলল,
আমার কাহিনী এখনো শেষ হয়নি মাস্টারমশাই।
আমি একটু অপ্রস্তুত হলাম, বললাম,
বেশ বলে যাও, তুমি বলে যাও।
কুয়াশা, কুয়াশা,
আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম। তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন যাতে তারা আমার বিছানা আর সুটকেসটা নামিয়ে রাখতে পারে। এর পরের ট্রেন রাত 9:30, হাতে অঢেল সময়। সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন তন্ন করে খুঁজলাম, কয়েকজন দেহাতি যাত্রী বসে আছেন, মেয়েটি কোথাও নেই। স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞেস করলাম, তারা কেউ কিছু বলতে পারল না। আশ্চর্য লাগলো যে চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চিন্ন হয়ে গেল, এই প্রচন্ড দিনের আলোয় কোথায় সে সরে যেতে পারে। আশ্চর্য হবার আমার আরো বাকি ছিল। রাত 7টা নাগাদ সারা স্টেশনে হইচই, সবাই খুবই ব্যস্ত। গিয়ে খবর নিয়ে চমকে উঠলাম, দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে।
অনেক লোক আহত হয়েছে, মারা গেছে বেশ কয়েকজন। আপাতত সব গাড়ি বন্ধ, দু একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে। স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড়, অনেকেই আত্মীয় স্বজনদের খবর নেবার জন্য ব্যাকুল। ভিড় কমতে খবর পেলুম দেরাদুন এক্সপ্রেসের সামনের চারখানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। সামনের তিন নম্বর বগিতে আমার থাকার কথা। সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে এলো। মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত তাহলে আমার কি অবস্থা হতো ভেবে শিমিয়ে উঠলাম। সেই রাত্রেই দুটো টেলিগ্রাম করলাম, একটা কলকাতার বাড়িতে আর একটা লক্ষ্যতে পিসির কাছে। লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনা ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি। পথে এক স্টেশনে আমি নেমে পড়ছিলাম, লাইন ঠিক হতে দিন দুয়েক লাগলো। আবার একদিন লক্ষ্যেও রওনা হলাম, পিসিকে খবর দিলাম। সারা রাত সেই মেয়েটির কথা ভাবলাম। বিধাতার আশীর্বাদের মতন মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল, কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল। পরের দিন 11টা নাগাদ লক্ষ্যতেই পৌঁছালাম। স্টেশনে পিসি এসেছিলেন, খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম, তবু চিনতে অসুবিধা হলো না। পিসির চেহারা প্রায় একই রকম আছে। প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন, বললেন, খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পড়ে আমার যে অবস্থা হয়েছিল, কেবল মনে হচ্ছিল এর জন্য আমিই দায়ী। আমি বারবার তোকে আসতে লিখছিলাম, তারপর তো টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এলো। কি ব্যাপার বল? সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাস করতেন না, বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান। কাজেই মেয়েটির ব্যাপারটি বেয়ে মালুম চেপে গিয়ে বললাম, চা খেতে একটা স্টেশনে নামতে ট্রেন ছেড়ে দিল পিসি, ছুটে গিয়েও ধরতে পারলাম। পিসি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ভগবান তোকে বাঁচিয়েছেন রে, জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটা থাকে। দুজনে টাঙায় উঠলাম, প্রায় আধ ঘন্টার উপর চলার পর একটা বাড়ির সামনে থামলো পিসির নির্দেশে। পিসি নেমে চিৎকার করলেন, সুন্দর সুন্দর! একটি ছোকরা নেমে এলো, আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার উঠে গেল উপরে। পিসির পিছন পিছন আমিও উঠলাম। মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন, ওই ঘরটা তো, যা জামাকাপড় ছেড়ে নে, আমি জল খাবারের বন্দোবস্ত করছি। শরীর খুবই ক্লান্ত ছিল, ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের উপর নিজেকে ছেড়ে দিলাম। এক কোণে একটা টেবিল, তার উপরে বাতি দেন, একটা আলনা, ছোট্ট একটা খাট, দেয়ালে দুটো তিনটে ছবি। সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল আমার। উঠে দাঁড়িয়ে পড়লাম, মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করে রাখার চেষ্টা করছে। বাইরে এসে তাড়াতাড়ি পিসিকে ডাকলাম। পিসি বোধ হয় নিচের রান্নাঘরে ছিলেন, কোনো সাড়া পেলাম না। কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন, আমি তাড়াতাড়ি সিঁড়ির মাঝ বরাবর নেমে আবার ডাকলাম। এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছলো। হন্তদন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন, কি রে, কি হয়েছে তোর, একটু এ ঘরে আসো তো পিসি। আমি ছুটে উপরের ঘরে এসে দাঁড়ালাম, হাঁপাতে হাঁপাতে পিসিও ঢুকলো একটু পর। কি রে, কি হলো তোর, শরীর খারাপ হয়নি তো, এত ঘামছিস কেন তুই? জামার আস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দুগুলো মুছে ফেলে বললাম, না আমার শরীর ঠিক আছে, কিন্তু এই ছবিটা কার? এই যে, হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম। পিসি বললেন, ওটা টুনুর ফটো, আমার মেয়ে টুনু। তোমার মেয়ে? হ্যাঁ, তাকে তুই দেখিসনি, তোর জন্মাবার অনেক আগেই টুনু মারা গেছে টাইফয়েডে, বোধ হয় বছর আটেক বয়স হয়েছিল। শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো, কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলাম। কিন্তু কি রে, কি বলবি বল? পিসি বললেন, তুমি কি বিশ্বাস করবে পিসি? বিশ্বাস করবার কথা নয়, কথাটা বল, তবে তো বুঝবো বিশ্বাস করবার কথা কি না। পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন,
দুনুদের সঙ্গে আমার দেখা হয়েছিল পিসি। আমার কথা শেষ হওয়ার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন। ভাবলেন নির্ঘাত ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। একটু একটু করে সবই বললাম। যখন শেষ করলাম পিসির চোখ দিয়ে টস টস করে জল ঝরছে। পিসি বিজ্ঞান পড়া, কিন্তু একটি কথা প্রতিবাদ করলেন না, কিছু অবিশ্বাসও করলেন না, শুধু বললেন দুনুই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে। এবার সমর আমার দিকে ঘুরে বসল। বলুন মাস্টারমশাই, কি করে এটা সম্ভব? মারা যাবার পরও কি আত্মার স্নেহ, দয়া মায়ার আকর্ষণ এগুলো থাকে? নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে মরলোকে? বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। আম গাছের একটা ডাল জানলার পাল্লায় মাথা ঢুকছে অনবরত। জলের ঝাপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে। সেদিকে চেয়ে চুপ করে বসে রইলাম। কি উত্তর দেব সময়ের প্রশ্নের? চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করবার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে, তাও কি সম্ভব?
এতক্ষণ ধরে শুনলেন আজকের প্রশ্নের প্রথম গল্প, যার নাম ছিল ভৌতিক, লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় এবং পড়ে শোনাচ্ছিল সেতু। সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। আজকে দ্বিতীয় গল্পের নামটি এখন জানাচ্ছি না, কে লিখেছেন তার নামটি বলে দিচ্ছি। অভ্র আহমেদের লেখা আজকের গল্প। আর এখন শুনবেন গল্পের প্রথম পর্ব। তারপরে আবারও ফিরছি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 এফএম এ। সঙ্গে আছি শর্মিন। গত 3 বছর ধরে নীলয় ক্যামেরা হাতে ছুটে বেরিয়েছে সারা বাংলাদেশ, যেখানে সেখানে আলো আধানে খুঁজে বেরিয়েছে একটি ছবি। সেটা এমন একটি ছবি ফ্রেম বন্দি করতে যে কেউ আগে কখনোই দেখেনি। ছোটবেলা থেকে ফটোগ্রাফি নিয়ে তার অনেক স্বপ্ন। গত 3 বছরের অমানবিক পরিশ্রমের ফসল হিসেবে গতকালই সে পেয়েছে একটি পুরস্কার। বাংলাদেশের সবচেয়ে বড় ফটোগ্রাফি কনটেস্টে নীলয়ের ছবিটি সারা বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে। পুরস্কার হিসেবে বেশ ভালো পরিমাণের টাকা আর ক্রেস্ট পেয়েছে নীলয়। আর এই একদিনের মধ্যেই সে রীতিমতো তারকা হয়ে গেছে। টিভি, সংবাদপত্র আর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে নিয়ে একরকম ঝড় উঠে গেছে। তার যে ছবিটির জন্য সে এত সম্মানিত হয়েছে, সেই ছবিটিও চোখে পড়ার মতো। ছবিটির মধ্যে অদ্ভুত কিছু একটা আছে। কথায় কথায় নীলয় একবার সাংবাদিকদের কাছে বলেছে, জীবনে যেমন ছবি থাকে তেমনি ছবিতেও জীবন থাকে। হয়তো তাই অনেকেই বলে এই ছবিটাতে জীবন আছে। অদ্ভুত এক জীবন ফুটে উঠেছে তার ছবি। ছবিটির নাম মায়ানগর। নীলয়ের পুরো নাম নীলয় আমের মেয়ে, সবাই তাকে নীলয় নামে সম্বোধন করে। ছোটবেলা থেকে প্রচন্ড চঞ্চল এবং মেধাবী একটি ছেলে নীলয়। সেই চঞ্চলতা এখনই রয়ে গেছে তার মধ্যে। ঘোরাঘুরি আর ফটোগ্রাফি, এই দুটি তার জীবনের সব। রাতুল তার সবচেয়ে কাছের বন্ধু। ঢাকার বাইরে নীলয় যতবার গিয়েছে তার প্রায় সববারই রাতুল নীলয়ের সঙ্গে ছিল। ফটোগ্রাফির প্রতি রাতুলের তেমন আগ্রহ না থাকলেও ঘোরাঘুরি তার খুব পছন্দের একটা জিনিস। নীলয় তাদের আড্ডা দেওয়ার প্লেস মনিরের টং দোকানে বসে আছে। রাতুলের এখানেই আসার কথা। নীলয় এই কয়েকদিন বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করেছে। রাতুলের সাথে তেমন যোগাযোগ হয়নি। কে জানে রাতুল আবার ক্র্যাক করে বসে আছে কিনা।
সরি 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 দোস্ত, আজ আসতে অনেক লেট করে ফেলছি, রাগ করিস নাই তো? কই ছিলি এতদিন? খোঁজ খবরই তো নিস না তুই। আমি তোর সব খবরই রাখি, তুই বরং আমার খবর রাখিস না। আর রাখবি বা কি করে, তুই তো এখন স্টার, বড় মানুষ।
কি ব্যাপার, তুই আমার পচা দিছিস কেন?
এখানে পচানোর কি আছে রে ভাই, এখন তো যেদিকে তাকাই শুধু তুমি আর তুমি।
তুই যদি আমার খবর সত্যি রাখতি তবে পুরস্কার পাওয়ার দিনটায় অন্তত আমার সাথে দেখা করতি।
আসলে আমি ভাবলাম যে তুই ব্যস্ত সময় পার করতেছিস, শুধু শুধু তখন গেলে ঝামেলা, তাই ভাবলাম কিছুদিন পর ফ্রি হলে দেখা করব। আচ্ছা এখন দেখ, যেভাবে বসে গল্প করতে করতে চা খাচ্ছি, তখন কি এটা পারতি?
তা ঠিক, তবু তুই এলে ভালো লাগতো।
চা দিতে বলছস?
না, তোর জন্য অপেক্ষা করছিলাম।
আয় মামা, দুটো চা দাও তো। এই শুন, ভূতের বাড়িতে যাবি নাকি?
ভূতের বাড়ি মানে?
আরে দূর, ভয় পাইস না, ভূত তো কিছু না, পুরনো একটা বাড়ির সন্ধান পাইছি। অনেকেই ভূতের বাড়ির নামে চিনে ওই বাড়িটাকে, একটা পুরনো জমিদার বাড়ি।
কোথায় এটা?
ওই পুরান ঢাকার দিকে বাবু বাজার, চিনস তো?
তুই কি চাস সরাসরি বল।
তুই তো জানিস পুরনো জিনিসের প্রতি আমার বেশ আগ্রহ, শুনেছি বাড়িটা বেশ পুরনো, চল না ঘুরে আসি। ওই বাড়িতে বেশ ভালো ছবিও তুলতে পারবি।
পুরনো বাড়ি মানে অন্ধকার অন্ধকার ভাব, আলো খুবই কম থাকবে, সেখানে কিভাবে ছবি তুলবো? তাছাড়া পুরান ঢাকাও হিজিবিজি টাইপ, চারদিকে দেয়াল আর দেয়াল, আলো আসার কোনো সুযোগই নাই।
আরে সব ছবি কি আলোতে ভালো লাগে নাকি? পুরনো ছবির মতো হবে, হালকা অন্ধকার কিন্তু স্পষ্ট। তুই দেখিস কিছু ছবি তুই এমন সব জায়গায় পাবি যেখানে পাওয়ারই কথা ছিল না।
হুম ঠিক, আর কিছু না কিছু তো পাবই, কোনো কিছুই মিছে মিছি না। তাছাড়া ফটোগ্রাফি না হলে ঘোরাঘুরি করবো, বল কবে যাবি?
চল কালই যাই, বেশি দূরে না, ঘন্টাখানেকের পথ।
ঠিক আছে কালই, তবে সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসতে হবে।
কেন, সন্ধ্যা হলে সমস্যা কোথায়?
পুরনো বাড়ি বলে কথা,
তুই ভয় পাইতেছিস?
না ভয় পাওয়া কি আছে, অচেনা জায়গা তো, তাই বলছিলাম।
বুঝতে পারছি তুই ভয় পাচ্ছিস।
না রে ভাই, ভয় পাবো কেন? আচ্ছা তাহলে চল সন্ধ্যার দিকে যাই।
সত্যি বলতেছিস সন্ধ্যার দিকে যাবি?
হুম সন্ধ্যায় যাবো, দেন বাড়ি দেখা শেষ করে ডিনার করে বাসায় আসবো।
জো সবরে দোস্ত, চিন্তা করতেই ভালো লাগতেছে রে।
রাতুলের সাথে নীলার বন্ধুত্ব ছোটবেলা, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, তাদের বাড়িও পাশাপাশি। নীলাদের বাড়ি থেকে রাতুলদের বাড়ির মধ্যে দূরত্ব দুটি বিল্ডিং এ। পরদিন দুপুরে রাতুল আর নীলা বেরিয়ে পড়লো বাবু বাজারের উদ্দেশ্যে। রাতুলের পুরনো বাড়িকে নিয়ে অনেক গল্প শুনেছে, বিশেষ করে বাড়িটার নির্মাণ কাঠামো। বাড়িটার নির্মাণ শৈলী নাকি বেশ অদ্ভুত। নীলয় হয়তো খুশি হবে বাড়িটি যদি সত্যি অদ্ভুত হয়, সব মানুষই কোনো অদ্ভুতকে খুব পছন্দ করে। নীলয় আর রাতুল দুই ঘন্টা জ্যাম ঠেলে পৌঁছে গেছে তাদের উদ্দেশ্যে। বাড়ির সামনে দাঁড়িয়ে মনে হলো সাদা মাটা একটা পুরনো বাড়ি। নীলয় বাড়ি দেখে প্রায় হতাশ, রাতুলের চোখেও বাড়ির অদ্ভুত কোনো কিছু ধরা পড়েনি। বাড়িটা খুবই সাধারণ। বাড়ির দরজার সামনে গিয়ে দেখা গেল বাড়িটি তালাবদ্ধ অবস্থায় আছে। জানা গেল বাড়ির চাবি আছে এই বাড়ির আগের কেয়ারটেকার সুলতানের কাছে। সুলতান বাড়িটির পাশেই একটা টিনের ঘরে থাকে। নীলয় আর রাতুল সুলতান সাহেবের বাসায় গিয়ে বের করে আনলো তাকে। লোকটা বড় অদ্ভুত ধরনের, মাথায় চুল নেই, তিনি মুখ ভর্তি পাকা দাড়ি, বেশ বয়স হয়েছে তাকে দেখলেই বোঝা যায়। লোকটা আরো বলল সে নাকি একাই এখানে থাকে। গেট খুলে বাড়িতে ঢুকতেই নীলার মুখ ধরে গেল। বাড়ির ভেতর অপূর্ব সুন্দর একটা মূর্তি, একটা মেয়ের মূর্তি। রাতুল অবাক চোখে তাকিয়ে আছে মূর্তিটার দিকে। নীলার মনে হচ্ছে মূর্তি তার দিকে তাকিয়ে আছে এবং কোন একটা চাপা কষ্টের কথা তাকে বলতে যাচ্ছে।
কি রে এইভাবে তাকায় আসছিস কেন, ছবি তুলবি না?
হ্যাঁ তুলবো।
তো হা করে দাঁড়িয়ে না থাকে ছবি তো, এমন সুন্দর মূর্তি আমি জীবনও দেখিনি, তাড়াতাড়ি তোল।
হ্যাঁ তুলছি।
হ্যাঁ হ্যাঁ এই পাশ থেকে কয়েকটা নেই, নাই পাবি। আচ্ছা হয়েছে চল আগে, একটা ছবি আর কতবার তুলবি?
এমন মূর্তি দ্বিতীয়বার দেখবো কিনা জানি না, আর কয়েকটা তুলি নি, দাঁড়া।
আরে সন্ধ্যা হয়ে গেছে, ভিতরে আরো ভালো কিছু থাকতে পারে, চল গিয়ে দেখি নি আর কি। নাহলে কিন্তু বলে দিচ্ছি পরে লাইট পাবি না।
হ্যাঁ তাও ঠিক, চল।
নীলা দেখ দেখ ওইদিকে বাড়ির নকশাগুলো কি নিখুঁত, ওয়াও এত সুন্দর করে নকশাও করা যায়, প্রশংসা না করে পারতেছি না দোস্ত।
হ্যাঁ অদ্ভুত রকম সুন্দর।
হুম এই বাড়িতে অনেক নাম দাম শুনছি, আজ নিজের চোখে দেখলাম। সত্যি রে মানুষ এত সুন্দর করে শিল্পকর্ম করতে পারে তা আমার ধারণাই ছিল না।
এদিকে দেখ এখানে একটা পেন্টিং, কি জীবন্ত, তাই না রে?
হ্যাঁ সত্যি অসাধারণ দোস্ত, আমার চোখ জোড়ানো একটা পেন্টিং।
রাতুল আর নীলার বাড়ির ভেতর যত ঢুকছে ততই অভিভূত হচ্ছে। বাড়িটাতে যারা থাকতো তারা বোধহয় সুন্দরের পূজারী ছিল, সৌন্দর্যগুলো তাদের ছুঁয়েছে কিনা কে জানে, তবে তারা যে সৌন্দর্য ছুঁয়ে ফেলেছে তা বলার কোনো অবকাশ রাখে না। নীলা ঘুরে ঘুরে ছবি তুলতে লাগলো পুরো বাড়িটা। রাতুল স্পষ্ট বুঝতে পারছে নীলার বাড়িটা বেশ পছন্দ হয়েছে, রাতুলের যে পছন্দ হয়নি তা কিন্তু না। তবে নীলাকে সে যেহেতু নিয়ে এসেছে তাই নীলয়ের পছন্দ না হলে অনেক কথা শুনতে হতো। রাতুল যে শুধু এই বাড়িটা দেখতে এসেছে তা কিন্তু না, সব উদ্দেশ্যের পেছনে গিয়ে তার আরেকটা উদ্দেশ্য সফল করাই মূল লক্ষ্য।
অন্যদিকে ছবি তোলায় মগ্ন হয়ে আছে নীলা, আর তার পেছন পেছন হাঁটছে সুলতান সাহেব।
স্যার, সন্ধ্যা হইয়া যাইতেছে, আর বেশিক্ষণ না থাকাই মঙ্গল।
এমন ভাবে বলছেন কেন, এখানে অমঙ্গলের কি আছে?
না, আসলে আমি স্যার বলতে চাচ্ছিলাম, সন্ধ্যার পর এই বাড়িতে থাকা নিষেধ তো, তাই। আর এই অন্ধকারে ছবি ভালো আসবে না স্যার।
তা অবশ্য ঠিক, যতটুকু পারি তুলে নেই, বাড়িটা সত্যিই খুব সুন্দর।
এইটা জমিদারের আমলের বাড়ি, সুন্দর তো হইবই, আর আপনারা এখনো তো সুন্দরের কিছুই দেখেন নাই। আরেকটা ঘর আছে, জমিদারের কন্যার ঘর, বড়ই সুন্দর,
তাই নাকি? বেশ, এখনই যাই, চলুন জমিদারের কন্যার ঘরটা দেখে আসি।
কিসে বলেন স্যার, ওই ঘরে দিনের বেলায় বাতি নিয়া ঢুকতে, আর এখন তো সন্ধ্যা নাইমা গেছে, ওই ঘরে এখন ঘুট ঘুটটা অন্ধকার। তাছাড়া তাড়াহুড়ার কারণে বাতিও আনতে ভুলা গেছি, তার চেয়ে বরং আমরা বাইর হইয়া পড়ি। রাইট নাইমা গেলে বাইর হইতে আরেক সমস্যা, কোথায় ধাক্কা খায়া কি ভাঙ্গা যায় বলা যায় না।
আচ্ছা ঠিক আছে, চলুন বেরোই।
আপনার আরেক বন্ধুকে দেখতেছি না, উনি কোন দিকে গেছে?
এইখানেই তো ছিল, আমি বের হয়ে ফোন করলেই বেরিয়ে আসবে, কোনো সমস্যা নেই, চলুন।
আপনারা কিন্তু আবার আসবে, জমিদারের কন্যার ঘরখানা না দেখলে বুঝবেন না ঘর কত সুন্দর হইতে পারে।
আর কেউ আসুক বা না আসুক, আমি কিন্তু আবার আসব, জমিদার কন্যার ঘর না দেখা পর্যন্ত আমার অতৃপ্তি রয়েই যাবে।
সুলতান সাহেবের পাওনা দাওনা মিটিয়ে নীলয় আর রাতুল রওনা হলো বাসার দিকে। রাতুল এখানকার সব রাস্তাই চেনে, কিন্তু নীলয় জানা মতে রাতুল এদিকে এই বাড়ি প্রথম এসেছে। রাতুলকে দেখে মনে হচ্ছে সে বেশ খুশি। নীলয় যে অখুশি তা না, বাড়িটা সত্যি খুব সুন্দর, সবকিছু মিলিয়ে নীলয়ের কাছে খুব ভালো লেগেছে। রাতুলকে ধন্যবাদ না দিলেই নয়, এমন সুন্দর একটা বাড়ির খোঁজ কজনই বা দিতে পারে। নীলয় প্ল্যান করে কিছু করতে পারে না, যা করে হুঠাৎ করেই করে। হয়তো বা দেখা যাবে হুঠাৎ করে আবার কোনো এক বিকেলে রাতুলকে নিয়ে চলে এসেছে এই বাড়িটাতে। নীলয় বাসায় গিয়ে দেখলো তার ক্যামেরার ছবিগুলি খুবই সুন্দর উঠেছে, মনে হয় কয়েকশো বছর আগে তোলা কোনো মনোমুগ্ধকর ছবি এটি। সম্পূর্ণ সাদা কালো, সাদা কালো ছাড়া অন্য কোনো রঙের শীতে ফোটাও ছবির মধ্যে নেই, তার সব ছবি সাদা কালো। সরাসরি মূর্তিটাকে দেখে যত ভালো লেগেছিল ছবিটা ততটা ভালো লাগছে না, তবে যাই হোক সময়টা বেশ ভালো কাটিয়েছে তারা। তারপর হঠাৎ করেই কেমন যেন বদলে গেছে, ইদানিং তো সে পূর্ণিমার চাঁদ হয়ে গেছে, তার দেখাই পাওয়া যায় না। বেশ কদিন পর রাতুলকে টঙের দোকানে বসে থাকতে দেখে তার কাছে ছুটে গেল নীলয়। এসো চা।
কি রে দোস্ত, তুই এখানে? তোরে আমি গত তিন দিন ধরে খুঁজে খুঁজে হয়রান, তুই থাকিস কোথায় বলতো? এমন কোনো জায়গা নাই যেখানে আমি তোকে খুঁজি নাই।
এমন অনেক জায়গা আছে যেখানে তুই আমাকে খুঁজিস না, হয়তো সেখানে আমি ছিলাম।
কোথায় খুঁজিনি বল, তোর বাসে কতদিন গিয়েছি তুই জানিস? সব বন্ধুদের সাথে কথা বলেছি, কেউ তোর খবর জানে না, ছিলি তা কই?
যা গেছে গেছে, বাদ দে তো, চা খাবি কিনা বল।
না এখন খেতে ইচ্ছে করছে না।
আচ্ছা ভালো কথা, চিটাগং গেলে কেমন হয় রে? ওদিকে আমার কিছু বন্ধু আছে, যাবি নাকি?
হুম যাওয়া যায়, কিন্তু গিয়ে উঠবো কই, হোটেলে আমি থাকতে পারবো না।
পদ্মার হাটে আমার এক বন্ধুর বাড়ি আছে, গেলে ওখানে ওঠা যাবে।
বাহ তাহলে তো বেশ ভালো হয়, কিন্তু আরো কয়েকটা দিন পর যাই, হাতে টাকা পয়সা নেই, এখন যা আছে তা দিয়ে মোটামুটি যাওয়া যাবে, কিন্তু এখন থাক।
দেখ যা ভালো হয়।
আচ্ছা একটা কথা দোস্ত, ওই বাবুর বাজারের যে জমিদারের বাড়িটা দেখেছিলাম সেই বাড়িটাই চল যাই আবার।
আবার যাবি মানে? কদিন আগেই তো গেলি।
গিয়েছি তো কি হয়েছে, আবার যাব?
ওই তোর মতলবটা কি রে?
তেমন কোনো মতলব নাই।
আরে বাবা পরিষ্কার করে বল, যেতে যাচ্ছিস কেন?
সুলতান সাহেব বলেছিল ওই বাড়িতে নাকি একটা ঘর আছে যেখানে জমিদার কন্যা থাকত, আর ওই ঘরটা নাকি ওই বাড়ির সবচেয়ে সুন্দর ঘর, আমার খুব দেখার ইচ্ছে ছিল।
সুলতান সাহেব বানিয়ে বানিয়ে অনেক কথাই বলেন, সেসব কথা কানে নিস না।
বানিয়ে কথা বলে মানে?
মানে সে তোকে যা বলেছে তার পুরোটাই বানানো। তোরা যখন একটু দূরে ছিলে আমি তখন ওই জমিদারের কন্যার ঘরে ঢুকি, আমিও শুনেছি খুব সুন্দর, কিন্তু দেখি আসলে তেমন কিছুই না, একটা পুরনো শোবার খাট ছাড়া আর তেমন কিছুই নেই। সুলতান সাহেব সব বানিয়ে বানিয়ে বলছে যেন তুই আবার যাস।
তো বানিয়ে বানিয়ে বললে সেখানে তার লাভটা কোথায়?
আরে বোকা, কোনো গেস্ট বাড়িটা দেখতে গেলে সে দেখাতে নিয়ে যায়, আর দেখা শেষ হলে টাকা পায়, টাকার জন্য উনি তোকে লোভ দেখাইছে, তুই আবার গেলে আবার টাকা দিবি, এই আর কি।
কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে লোকটা মিথ্যা কথা বলেনি। অবাক হওয়ার মতো কিছু না কিছু আছেই সেখানে।
তোর কি আমার কথা বিশ্বাস হচ্ছে না?
বিশ্বাস হবে না কেন, অবশ্যই হচ্ছে, কিন্তু
আবার কিন্তু কি,
আমার মন চাইছে ওই বাড়িটাতে আবার যেতে।
তুই গেলে যা ভাই, আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই।
আচ্ছা বাদ দে, এক কাপ চা দিতে বলতো।
চা খেয়ে উঠে গেল রাতুল। রাতুলের মুখে আগের মতো আর হাসি নেই, আগের মতো আর কথাও বলে না রাতুল। এদিকে নীলার কয়েকটা বিয়ের ফটোগ্রাফি নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়লো, বেশ ভালো অঙ্কের টাকাও পেল। নীলায় ভাবলো এবার চট্টগ্রাম যাওয়া যায়, কিন্তু রাতুলের তো কোনো খোঁজ নেই। বাসা থেকে জানা গেল কি এক ব্যবসা করছে সে, এবং রাতুল এখন চট্টগ্রামে। নীলা তো খবরটা শুনে খুবই অবাক হলো, রাতুল তো কখনোই তাকে ছাড়া কোথাও যায় না, আর গেলে তো বলে যাবে, কেমন হলো রাতুলের? ইদানিং নীলার তেমন কিছুতেই মন বসছে না, শুধু জমিদার বাড়িটার কথাই মনে পড়ছে। একবার জমিদারের কন্যার ঘরটা দেখে আসলে মন হয় না, অন্তত মনের আগ্রহটা তো মিটবে। আচ্ছা একা যাওয়া কি ঠিক হবে? তাছাড়া সুলতান সাহেবকে তো সে খুব ভালো করে চেনে না, সে খারাপ মানুষ কিনা তারই বাকি নিশ্চয়তা আছে। কিন্তু মনের আগ্রহ নীলয় আর ধরে রাখতে পারছে না। রওনা হলো বাবুবাজার, যা হবার হবে, কিন্তু আগ্রহটা তো মিটবে। সুলতান সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নীলা। সুলতান সাহেব হাতে একটা টর্চ আর এক বোতল পানি নিয়ে বেরিয়ে এলো। সুলতান সাহেব হাসি ভরা মুখে কথা বলছে না হাসছে। গতবারও নীলা লক্ষ্য করেছেন সুলতান সাহেব বেশ হাসি মুখে কথা বলেন এবং বেশ অমায়িক ভঙ্গিতে কথা বলেন। কথা বলতে বলতে দুজন পৌঁছে গেছে সেই জমিদার বাড়িতে।
আচ্ছা আজকে জমিদার বাড়িটা একটু বেশি অন্ধকার মনে হচ্ছে না?
আসলে স্যার, এই বাড়িটা এমনিতেই অন্ধকার হয়ে থাকে, আলো ঢোকার তেমন কোনো জায়গা নাই তো।
আসলে গতবার যখন এসেছিলাম সেবার তো এতটা অন্ধকার ছিল না, আর আপনি সেবার টর্চ লাইটও তো আনেননি, ইজ এনিথিং রং?
আরে স্যার বুঝলেন না, সেই দিন তো কাঠ ফাটা রোদ পড়ছিল, আলো বেশি আছিল, আজ তো আকাশ মেঘলা, মনে হয় বৃষ্টি হইব। রোদের কারণেই ওই দিন টর্চ লাইটটা আনি নাই, যদিও আর একটা কারণ আছে, সেইটা হইল টর্চ লাইটটাই চার্জ আছিল না, আইজ পুরা চার্জ আছে। আসেন আসেন, এইদিকে আসেন।
আচ্ছা এইদিকে টর্চটা মারুন তো।
সব দিকে টর্চ মারুন ঠিক না স্যার?
ঠিক না মানে কি বলতে চান আপনি?
না মানে আসলে সন্ধ্যা হয়ে আসছে তো, তাই আর কি। আচ্ছা চলেন আগে আপনারে জমিদারের কন্যার ঘরখানা দেখাইয়া নিয়ে আসি, বেশি অন্ধকার হওয়ার আগেই চলেন।
কেন, বেশি অন্ধকার হলে কি হবে?
তেমন কিছু না, তবে আপনি ভালো কইরা দেখতে পারবেন, আর ভালো কইরা না দেখলে দেখে একটু মজা পাবেন না স্যার। চলেন। এই যে এই ঘরটাই।
বাহ খুব সুন্দর তো, এত গোছ গাছ করে কে রেখেছে?
আমি মাঝে মাঝে আইসা পরিষ্কার করি আর গুছাইয়া যাই।
কলসিটা তো অনেক সুন্দর, এটা কি সোনার কলসি নাকি?
না স্যার, এটা পিতলের।
এখানে দেখি ছবির অভাব নেই। আচ্ছা এই ছবিগুলো কে এঁকেছে?
এইগুলা স্যার জমিদারের কন্যার আঁকা ছবি, ছবি আঁকতে উনি খুবই পছন্দ করতেন।
এখানেও দেখি মূর্তি আছে, বাহ এই মূর্তিটা তো অসাধারণ।
এইখানে স্যার বেশ কয়েকটা মূর্তি আছে, সবগুলাই খুব সুন্দর।
আমি কি কিছু ছবি তুলতে পারি?
জি স্যার, এইটা আবার জিজ্ঞেস করণের কি আছে, তুলেন তুলেন।
খুবই কম আলো, এই আলোতে ছবি ভালো ওঠে না, তবুও কিছু তুলে নিই, কি বলেন?
জি স্যার অবশ্যই স্যার, তাড়াতাড়ি ছবিগুলো তুলে নেন, অন্ধকার হয়ে আসে।
সমস্যা নাই, ফ্ল্যাশ দিয়ে তুলে নিন।
স্যার আমি বলি কি, রাস্তে রাস না দিলেই ভালো হয়।
কেন কেন?
এই প্রকৃতির আলোয় যে ছবি উঠে তার মধ্যেই আসলে প্রকৃত সৌন্দর্য থাকে, আর বেশি অন্ধকারেও ছবি তোলা ঠিক না।
আচ্ছা ঠিক আছে, যতটা আলো পাই তাতেই তুলে নিচ্ছি।
নিলয় বেশ অনেকগুলো ছবি তুলে বেরিয়ে এলো জমিদার বাড়িতে থেকে। ছবিগুলো তেমন ভালো হবে না, আর ভালো হবার কথাও না, আলোর যা অবস্থা। তবু যদি কোনো ছবি ভালো লেগে যায়, সে কারণেই ছবির ফ্রেম টেম না দেখেই কিছু ছবি তুলে দেন, পরে সময় করে দেখে নেওয়া যাবে। সুলতান সাহেবকে কিছু টাকা দিয়ে বিদায় করে নিলয় বাসার দিকে রওনা হয়ে গেল। সত্যি অসাধারণ জমিদার কন্যার ঘরটা, চোখে পড়ার মতো অনেক কিছুই আছে, আর অদ্ভুত ভাবে সাজানো পুরো ঘর। তবে খারাপ না এই অদ্ভুত ব্যাপারটা, নিলয়ের বাসাটা বেশ বড়। নিলয়ের বাসার মধ্যে তার ছোটখাটো একটা স্টুডিও আছে, যেখানে তার কাজগুলোর মিলন মেলা বসে। এখন পর্যন্ত তার তোলা প্রায় সব ছবি এই স্টুডিওটার মধ্যে আছে। পরদিন সকালে নীলা তার স্টুডিওর মধ্যে বসে বেশ কিছু ছবি এডিট করছিল। হঠাৎ দরজার উপাশ থেকে কড়া নাড়ার শব্দ শুনে দরজা খুলল নীলা। দরজা খুলে বেশ অবাক হলো নীলা। দরজার উপাশে দাঁড়িয়ে আছে রাতু। সাধারণত ও সরাসরি বাসায় আসার আগে ফোন দেয়, এমন কি হলো যে সরাসরি ফোন না করে বাসায় চলে এলো? এতক্ষণ শুনলেন এখনকার গল্প প্রথম পর্ব। যে পর্বে আমরা দেখেছি নিলয় নামে একটি ছেলে, যে অ্যামেচার ফটোগ্রাফার, কিন্তু পুরস্কার পেয়েছে, সে ছবি তুলতে খুব ভালোবাসে, আর তার একটি খুব কাছের বন্ধু আছে রাতুর, যাকে সঙ্গে নিয়ে সে সব জায়গাতে যায়। আজকের ঘটনা খুব ছোট্ট করে আমি আর পুরো ঘটনাটা বলতে যাচ্ছি না, ছোট করে শুধু বলছি যে নিলয়কে রাতুর নিয়ে গেছে একটি পুরনো বাড়িতে ছবি তুলতে। সেখান থেকেই আজকের রহস্য, আজকের সব কাহিনী, সবকিছু। আসুন তাহলে, এখন এতক্ষণ ধরে শুনলাম আমরা প্রথম পর্ব, এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, তারপরে আবার ফিরে আসছি। কুয়াশা চলছে এবিসি রেডিও 89.2 FM এ, আপনার সাথে আমি শারমিন।
কি রে দোস্ত, তুই
কেন? তোর বাসা আসার নিষেধ নাকি?
আরে না না, আসতে মানা হবে কেন? কিন্তু তুই শেষ কবে আমায় কিছু না বলে সরাসরি আমার বাসায় এসেছিস তা আমার মনে নেই। সবসময় তো ফোন দিয়ে আসিস, আর আমার ফোন তো খোলাই আছে। কোনো সমস্যা হয়নি তো আবার?
না, কি সমস্যা হবে বল? মনে করলাম তাই সরাসরি চলে গেলে তুই খুব খুশি হবি, চমকে দিবি, তাই চমকে দিতে এলাম। এবার বল, কেমন চমকে দিলাম তোকে?
তুই অনেক বদলে যাচ্ছিস রাতুল।
আরে আসল কাহিনী শোন, কাল রাতে চট্টগ্রাম থেকে এলাম, এসেই শুনলাম তুই নাকি আমার খুঁজতে বেশ কয়েকবার বাসে গিয়েছিলি, তাই সকালে উঠেই তোর এখানে চলে এলাম।
আপনারা তো ভাই ব্যস্ত মানুষ, খুঁজেই পাওয়া যায় না আপনাদের। আমার ফোন ধরার মতো টাইম কি আপনাদের আছে নাকি?
আরে আর বলিস না, আমার ফোনটা যে কি হয়েছে, ফোন নিলে কোনো শব্দ ভাইব্রেট কিছুই করে না, কি একটা বিরক্তিকর অবস্থা, কারো ফোনই ধরতে পাই নাই। রাগ করিস না দোস্ত, সরি।
ফোনে প্রবলেম হলে সার্ভিসিং করা?
আরে চিটাগং এ ভালো কোনো সার্ভিস দোকানে পাচ্ছিলাম না।
চিটাগং যাচ্ছিস একটু বলে যাবি তো, আর বলে যাবি বা কেন, আমি তোর কে?
আরে দূর, তুই শুধু শুধু রাগ করতেছিস, চিটাগং এর বন্ধুদের জোড়া জুড়িতেই গেলাম, আর তুই তো বলেছিলি যাবি না, তাই আর বিরক্ত করিনি তোকে।
আমি তোকে খুঁজতেছি কারণ আমার হাতে এখন কিছু টাকা আছে, আমি চেয়েছিলাম এখন দূরে কোথাও ঘুরে আসব।
ওয়াও গ্রেট, কবে যাবি বল?
তুই তো একাই ঘুরেলি, একবার বললিও না।
তুই এখনো ওইটা নিয়ে পড়ে আছিস, সরি বললাম তো।
আচ্ছা এই টপিক বাদ দে,
বল কই যাবি?
না এখনো যেতে ইচ্ছে করছে না রে,
আমার কাছে বেশ কিছু টাকা আছে, চল দূরে কোথাও থেকে ঘুরে আসি।
তুই আবার টাকা পেলি তুই?
তুই কি মনে করিস শুধু তোর কাছেই টাকা থাকতে পারে, আমাদের কারোর কাছে থাকতে পারে না?
চল ওই জমিদার বাড়িটায় যাই।
হু, মোটটাই অফ করে দিলি, ওই বললাম চল দূরে কোথাও যাই, আর তুই এখন বলতেছিস বাড়ির পাশের কথা।
তুই যাই বলিস, বাড়িটা কিন্তু অসাধারণ তো।
আমি ওইসব অসাধারণের তেমন কিছুই দেখিনি।
তুই অসাধারণ কি বুঝিস?
ভাই আমার বোঝার দরকার নাই, এখন এই কথা বাদ দে প্লিজ।
জানিস কাল বিকেলের দিকে আমি ওই বাড়িটায় গিয়েছি।
কি বলিস, একাই গিয়েছিলি নাকি কাউকে সাথে নিয়েছিলি?
একাই গিয়েছিলাম রে।
তারপর কি কি করলি?
তুই আমার কাছে ওই দিন মিথ্যা বললি কেন?
আমি আবার কি মিথ্যা বললাম তোকে?
তুই ওই দিন বলেছিলে না যে ওই জমিদার কন্যার ঘরে তেমন কিছুই নাই, তাহলে আমি গিয়ে এত সব জিনিস দেখলাম কি করে? একদিনের জন্য সব কি উড়ে এসেছে নাকি? কি রে কথা বলছিস না কেন?
আচ্ছা সরি, এবার বল ছবি তুলে এনেছিস?
হ্যাঁ এনেছি,
দেখি ছবিগুলো।
ছবিগুলো এখনো ক্যামেরাতেই আছে, বের করা হয়নি, দেখাও হয়নি। ক্যামেরা ওই টেবিলটার উপরে আছে, নিয়ে দেখে নে। আমি এই ফাঁকে ছবিগুলো এডিট করে ফেলি, কাল এই ছবিগুলো দিয়ে দিতে হবে।
আচ্ছা ঠিক আছে। নিলয়?
হ্যাঁ বল।
কিরে তুই না বললি তুই একাই গিয়েছিলিস?
হ্যাঁ একাই তো গিয়েছিলাম।
তাহলে মেয়েকে
কি বলিস? তুই আবার মেয়ে দেখলি কই?
এই যে এই দিকে দেখ, ছবিটার মধ্যে মূর্তিটার পেছনে দেখ, একটা মেয়েকে দেখা যাচ্ছে।
কই দেখি দেখি,
অন্ধকারে একটু ঝাপসা লাগছে কিন্তু দেখ বোঝা যাচ্ছে। দেখ দেখ
সত্যি তো, কিন্তু আমি তো ওই মেয়েকে চিনি না, এই মেয়ে তো আমাদের সাথে ছিল না।
ছবি তুললি তুই, আর তুই বলতেছিস এই মেয়ে তোর সাথে?
আমি ছবি তুলেছি ঠিক আছে, কিন্তু আমি না দেখেই ছবি তুলেছি, কারণ তেমন লাইট ছিল না। সুলতান সাহেবের সাথে কথা বলতে বলতে ছবিগুলো তুলেছি, কিন্তু আমি যখন তুলেছি তখন তো ওখানে কোনো মেয়েকে আমার চোখে পড়েনি।
কি সব আবল তাবল বলতেছিস, মেয়ে কি অদৃশ্য নাকি যে তুই দেখবি না?
তুই বিশ্বাস কর, আমি আর সুলতান সাহেব ছাড়া আর কেউই ছিল না ওই বাড়িটা, কেউ ঢুকলে তো অন্তত সুলতান সাহেবকে বলে নিত।
এই দেখ ওই ওই মেয়েটা প্রত্যেকটা ছবিতে কোনো না কোনো ভাবে আসছে। দেখ তুই ক্যামেরার দিকে তাকিয়ে,
এইটা কি করে সম্ভব? ওই ঘরে কিছু থাকলে আমাদের চোখে অবশ্যই পড়তো, তাই না?
খারাপ কিছু নয় তো।
দেখ আমার এমনিতেই ভয়ে গা কাটা দিয়ে গেছে, আর ভয় দেখাবি না।
বলছিলাম ওই বাড়িতে না যেতে, পাকনিমি করে গেছিস, ভালো করছিস। আমি আমি এখন কিচ্ছু জানি না ভাই।
ছবিগুলোর প্রায় সবগুলো ছবিতে একটা মেয়েকে দেখা যাচ্ছে, চোখগুলো বড় বড় করে খুব অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে সে। নিলে সবগুলো ছবি প্রিন্ট আউট করে নিল। নিলে খুব ভালো করে দেখতে লাগলো ছবিগুলো। ততক্ষণে রাতুল চলে গেছে। নিলে এখন বুঝে উঠতে পারছে না কিভাবে এই মেয়েটা ছবিতে এলো। তবে কি ওই ঘরে ওরা দুজন ছাড়াও অন্য কেউ ছিল? তাহলে তাকে দেখতে পাও গেল না কেন? কিছু বিয়ের ছবি এডিট করা শেষ করে দিয়ে আসতে হলো মতিঝিল। ছবিগুলো বাসায় দিয়ে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছে। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, তাই বাড়ি এসে নিজের হাতে বেড়ে খেতে হচ্ছে তাকে। বেশি রাত করে বাসায় ফিরলে সবসময় নিজের হাতে বেড়ে খেতে হয় তার। যদিও তার কাছে সবচেয়ে বিরক্তির কাজ করা হলো ভাত বেড়ে খাওয়া। খাওয়া শেষে নিজের নিজের ঘরে যাওয়ার জন্য হাঁটা শুরু করতে হঠাৎ একটা শব্দ শুনে সে থমকে দাঁড়ালো। শব্দটা তার স্টুডিও থেকে আসছে, কিন্তু স্টুডিও তো লক করা, মানে শব্দটা কি? কিন্তু সামনে এগুতে দেখতে পেলে স্টুডিওর ভেতর আলো জ্বলছে, কিন্তু বাইরে থেকে তো লক লাগানো। তাহলে কি করে কারো ভেতরে থাকা সম্ভব? মিলে বলে উঠছে কে কে ভেতরে, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তবে শব্দটা থেমে গেল। মিলে লকটা খুলে দরজাটা মেলতে দেখতে পেল সেটা নেই, ঠিক সামনের দিকটা দেখা যাচ্ছে না। আগেও দেখেছে, কোথায় দেখেছে? তার থেকে বড় কথা, মেয়েটা এখানে এলো কি করে? এটা এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছে।
আমার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু আপনি কে?
আমি আমি জয়।
আপনি এখানে কি করে এলেন?
এখনো বুঝতে পারেননি
কি হলো, উত্তর দিন।
আমি কি করে এলাম তার কোনো উত্তর নেই, কিছুক্ষণ পর আপনি নিজে থেকেই বুঝে যাবেন।
আপনাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে।
হ্যাঁ আপনি আমায় দেখেছেন।
কোথায় দেখেছি?
আপনার জমিদার বাড়িতে তোলা ছবিগুলোতে।
হ্যাঁ কিন্তু আপনি এখানে কি করে এলেন?
ওই যে দেখুন আপনার ঘরের জানালাটা, ওটা বন্ধ নাকি খোলা?
বন্ধ, কিন্তু কেন?
ভুল বললেন, দেখুন জানালাটা খোলা।
আরে আমি তো মাত্রই দেখলাম জানালাটা বন্ধ।
আমিও এমন।
আমিও এমন মানে আপনি কি বোঝাতে চাইছেন?
আমি কিছুই বোঝাতে চাই না আপনাকে, আমি একটা কথা বলতে এসেছি।
কি কথা?
আপনার বন্ধু রাতুলকে বলবেন সে যেন আমার জিনিসটা ফিরিয়ে দিয়ে আসে, ওটা আমার খুব প্রিয় একটা জিনিস।
কি ফিরিয়ে দিবে?
ও আমার একটা জিনিস চুরি করে নিয়ে গেছে, সেটা যদি সে ফিরিয়ে না দেয় তাহলে ওকে আমি ছাড়ব না। 3 দিন সময় দিয়ে দিলাম ওকে, আর এর মধ্যে যদি আমার জিনিস জায়গা মতো না রেখে আসে তবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড়।
তবে জিনিসটা কি সেটা তো বলবেন। আরে কোথায় গেলেন? এই যে
নিমিষে উধাও হয়ে গেল মেয়েটা। নীলার সবকিছু বুঝে ওঠার আগে মেয়েটি হাওয়ায় মিলিয়ে গেল। আচ্ছা মেয়েটা এভাবে কি করে হাওয়ায় মিলিয়ে গেল? তবে কি মেয়েটা মানুষ না? মেয়েটা তবে কি মানুষের বাইরের অন্য কিছু? ওই জমিদার বাড়ির ছবিগুলো অগোছালো ভাবে টেবিলের উপর পড়ে আছে, সারা রাত দু চোখের পাতা এক করতে পারল না মেয়েটা। মেয়েটার কথাগুলো বার বার মাথার মধ্যে খোল পাখাচ্ছিল। কি এমন করলো রাতু? খুব খারাপ কিছু না তো? পরদিন সকাল হতেই নীলা চলে গেল রাতুলের বাসায়। রাতুল ঘুমাচ্ছে, রাতুলকে ঘুম থেকে ওঠানো বেশ ঝামেলার কাজ। একবার ভাবলে বসে থাকবে, ঘুম থেকে উঠলে সব খুলে বলবে রাতুলকে, কিন্তু সকাল 10টা বেজে গেছে, এখনো যেহেতু ওঠেনি তাহলে কখন উঠবে তা কেউ বলতে পারে না। অনেক ডাকা ডাকির পর ঘুম ভাঙল রাতুলের।
কিরে কি বলবি বল, আজ একটু ঘুমাবো ভাবছি। আর শুন, খুব জরুরি কথা আছে।
তাহলে দাঁড়া, আমি হাত মুখ ধুয়ে আসি,
তুই বস। হাত মুখ পরে ধুতে পারবি, আগে যা বলি শোন।
আচ্ছা ঠিক আছে, বল কি বলবি বল।
কাল রাতে বাসায় ফেরার পর দেখি আমার স্টুডিওতে বাতি জ্বলছে, কিন্তু বাইরে থেকে ছিটকিনি দেওয়া।
ছিটকিনি দেওয়া থাকলে ঢুকবে কি করে?
তারপর আমি ছিটকিনি খুলে ভেতরে ঢুকলাম। ভেতরে গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে, নাম জয়া।
তুই মানে ভূতের গল্প শোনানোর জন্য ঘুম থেকে উঠাইছিস?
না এটা গল্প না, সত্যি দোস্ত।
তারপর বল।
তারপর মেয়েটা আমার দিকে তাকিয়ে রইল। আমি ওর পরিচয় জানতে চাইতে ও বলল, তুই নাকি তার প্রিয় কোনো জিনিস চুরি করেছিস, তুই যেন তাড়াতাড়ি ওই জিনিসটা ফিরিয়ে দিয়ে আসিস, সেটা বলতেই আমার কাছে এসেছিল।
কি বলছিস এসব? আর তুই কি পাগল হয়ে গেছিস? আমি কেন কোনো মেয়ের জিনিস চুরি করব? আর জয়া নামে কোনো মেয়েরই আমি চিনি না।
তবুও দোস্ত একটু মনে করে দেখ, ভুল তো মানুষেরই হয়।
তোর কি মনে হয় আমি চোর?
না আমি তা বলছি না, তবে ভুল করে
কি দোষ? তুই আমাকে এই চিনলি?
মেয়েটা বলে গেছে 3 দিনের ভেতর ওর জিনিস না ফিরিয়ে দিলে তোর নাকি খুব বড় ক্ষতি হয়ে যাবে।
ক্ষতি কি করবো ওই মেয়ে? ওই তুই স্বপ্ন টপ্ন দেখিস নি তো আবার?
না রে, আমি যা দেখেছি পুরোটাই বাস্তবে।
তারপর মেয়েটা কোন দিকে গেল?
কথা না শেষ করেই মেয়েটা উধাও হয়ে গেল।
উধাও হয়ে গেল মানে?
আমিও ব্যাপারটা বুঝলাম না রে, হঠাৎ দেখি হাওয়ায় মিলিয়ে গেল।
মেয়েটাকে তুই চিনিস?
হ্যাঁ চিনি, বলতে ওই যে জমিদার বাড়িতে সেদিনে তোলা ছবিগুলোর মধ্যে যে মেয়েটাকে দেখা গিয়েছিল সেই মেয়েটাই ছিল।
কি বলিস, তাই নাকি?
হ্যাঁ
বুঝতে পেরেছি।
কি বুঝলি?
কিছু না, তুই চিন্তা করিস না, বাসে যা।
রোজ যাই করিস সাবধানে থাকিস। তুই যে ইদানিং কি করছিস, কোথায় যাচ্ছিস কিছুই বুঝতে পারছি না। ভুল মানুষের হতেই পারে, ভুল করেও কিছু নিয়ে থাকলে দিয়ে দিস।
কি যে শুরু করলি তুই, যা তো, আর আমি একটু ঘুমাবো।
দেখ যা করবি বুঝে শুনে করবি, কাউকে কষ্ট দিলে তুই নিজেও সেই কষ্টের ফল ভোগ করবি।
আমারে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, আমি যা ভালো তাই করব।
নীলয় খুব খারাপ লাগলো, রাতুল তার কথা গায়েই লাগাচ্ছি না, সত্যি কোনো বিপদে পড়তে যাচ্ছি না তো রাতুল। নীলয়ের কাছে খুব একটা ভালো অফার এলো, একটা ইভেন্টের ছবি তুলে দিলে বেশ ভালো টাকা পাওয়া যাবে, 5 দিনের ইভেন্ট। ইভেন্ট হবে পঞ্চগড়, যাওয়া থাকা খাওয়া সবকিছুর জন্য সুব্যবস্থা করা হয়েছে, আর 5 দিনের তুলনায় টাকার পরিমাণটাও বেশি। তার সাথে একজন যাওয়ার সুযোগ থাকলেও রাতুলকে অনেক বলেও রাজি করানো গেল না। রাতুলের নাকি কি কাজ আছে। নীলয় পরদিন রওনা হলো পঞ্চগড়ের উদ্দেশ্যে। খুব একটা ভালো হোটেলে তাকে থাকতে দেওয়া হলো, ওখানকার কয়েকজনের সাথে বেশ হাজিরও হলো। ফটোগ্রাফি করার সময়টা তার খুব ভালো কাটে এটা বলাই বাহুল্য, কারণ তার কাছে ফটোগ্রাফিকে কখনোই কোনো কাজ বলে মনে হয়নি। ফটোগ্রাফি করতে তার ভালো লাগে, আর আনন্দ কাজকে কাজ রাখে না, আনন্দ নিয়ে কাজটা করতে পারলে সেটা হয়ে যায় খেলা। ইভেন্টের জন্য বিকেল 4টা পর্যন্ত, তারপরে কোনো কাজ নেই, যা ইচ্ছে তাই করতে পারে। নীলয় বিকেলের সময়টাতে খেতে বের হল। ইভেন্টের 3rd দিন পার হলো, কাজ শেষ করে আজ আর ঘুরতে বের হলো না নীলয়। কত রাতে তার ভালো ঘুম নেই। কয়েকদিন নতুন বড় ভাইদের সাথে আড্ডা দিয়ে রাত পার করে দিয়েছে। হোটেলে গিয়ে গোসল করে এত ঘুম দিতে পারলে খুব ভালো হবে। তাই গিয়ে আর দেরি করলো না, গোসল করতে ঝুঁকে পড়ল। গোসল করে সবে মাত্র শুয়েছে, সেই সময় কলিং বেল বেজে উঠল। নিশ্চয়ই তোর বড় ভাই আড্ডার জন্য ডাকতে এসেছে। দরজা খুলতেই সে চমকে উঠল। দরজার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে এখানে থাকবে সে কল্পনাও করতে পারত। হঠাৎ করে চমকে দিতে রাতুলের চেয়ে ভালো আর কেউ জানে না। আসার সময় এত করে বলার পরও এলো না, অথচ এখন কাউকে কিছু না বলে হুট করে এসে হাজির।
কিরে তুই?
কে এলো? এইভাবে তাকায় আছিস কেন?
তুই কোত্থেকে? তুই না বললে আসবি না?
একটা কাজ ছিল, ওটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম বাসায় বসে না থেকে তোর সাথে ঘুরে আসি কয়েকদিন, একা একা মজা করবি, তা কি হয় বন্ধু?
এসে ভালোই করেছিস, কিন্তু এখানকার ঠিকানা তো তোর কাছে নেই, কি করে এলি?
আর বলিস না, কাল তোর বাসে গিয়েছিলাম, আন্টির কাছে ঠিকানা আছে কিনা তা জানার জন্য। উনি বলল ওনার কাছেও নেই। তারপর তোর টেবিলের কাছে যেতেই দেখলাম একটা কার্ড, কোন এক ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানি। ভাবলাম তুই যে ইভেন্টে গেছিস সেটারই হবে হয়তো, ফোন দিয়ে তোর কথা বলতেই চিনতে পারলো, তারপর তার থেকে ঠিকানা নিয়ে আসা এখানে।
ও আচ্ছা, এসেছিস ভালো কথা, একটা ফোন দিয়ে তো আসবি নাকি? আমি যদি ঘরে না থাকতাম?
ফোন দিয়ে এলে কি আর তোকে চমকানো যেত বল?
তুইও না যে কি,
আজ তোকে কিছু কথা বলবো।
আচ্ছা শুনবো, কিন্তু আগে ফ্রেশ হয়নি।
আমি ফ্রেশই আছি, আগে কথাগুলো শোন।
আচ্ছা ঠিক আছে বল।
আমি তোকে নিয়ে কয়েকদিন আগে তোর জমিদার বাড়িতে গিয়েছিলাম, মনে আছে?
অবশ্যই মনে আছে, মনে থাকবে না কেন?
আমার ওই বাড়িতে যাওয়ার পেছনে একটা উদ্দেশ্য ছিল।
কি উদ্দেশ্য?
আমার উদ্দেশ্য ছিল ওই বাড়ি থেকে কালো পাথরের একটা দুর্লভ মূর্তি চুরি করার।
মানে?
আমি আগে থেকেই জানতাম ওই বাড়িতে কয়েকটা কালো পাথর মূর্তি, তারপর প্ল্যান করি কিভাবে তা চুরি করা যায়। তারপর তোকে সাথে নিয়ে বাড়িতে তুই আর শিল্পার চায়ের কাছে কথা বলছিলাম, তখন সোজা বুঝে আমি জমিদার বাড়ি ওনার ঘরে ঢুকে একটু খোঁজাখুঁজি করতেই পেয়ে যাই সে কালো পাথর মূর্তি।
তারপর কালো পাথরের মূর্তিটা তুই কি করলি?
আমি কয়েকদিন মূর্তিটাকে আমার কাছেই রাখি, তারপর চিটাগং নিয়ে আকাশ নামে একজনের কাছে বিক্রি করি, বেশ ভালো দামেই বিক্রি করি।
ছি দোস্ত, কয়টা টাকার জন্য তুই চুরি করলি? আচ্ছা মেয়েটা কি মূর্তির কথাই বলছিল?
হ্যাঁ শোন, একটা কাজ করবি।
কি কাজ?
মূর্তিটা জমিদার বাড়িতে রেখে আসতে পারবি?
হ্যাঁ পারবো, কিন্তু কিভাবে?
টাকাটা আমার বাসাই আছে, আমার ঘরের ডেস্কের নিচে একটা বাক্স আছে, ঠিক ওখানে টাকাটা পেয়ে যাবে। কিছু টাকা কম আছে, একটু তুই ম্যানেজ কর প্লিজ।
ঠিক আছে, কিন্তু আকাশ নামে যাকে তুই মূর্তিটা দিয়েছিস তাকে কিভাবে পাবো?
সিএমকে চিনিস? মাস্টার বাড়ির সিএম?
হ্যাঁ সিএমকে চিনি।
ওকে নিয়ে যাস। ও চিনি।
একটু দাঁড়া, ফোনটা ধরে নিই। হ্যালো।
হ্যালো, কে? নিলয় স্যার, আমি সুলতান বলতাছি।
হ্যাঁ সুলতান সাহেব, কি খবর?
স্যার একটা সমস্যা হয়ে গেছে।
কি সমস্যা?
স্যার একটু আগে আমি একজন গেস্টকে নিয়ে জমিদার বাড়িতে আইলাম, হঠাৎ জমিদার কন্যার ঘরের দিকে চোখ যাইতে দেখলাম কে যেন পইড়া আছে। তাতে গিয়া দেখি আপনার যে বন্ধুটা আসছিল সে পইড়া আছে।
কি বলছেন এসব? রাতুল?
আমি কিছু জানি না স্যার, ডাক্তারের কাছে নিয়ে আসার পর বলল উনি নাকি বাচ্চা নাই।
রাতুল মারা গেছে? তাহলে আমার সাথে যে আছে সে কি?
কুয়াশা, 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 কুয়াশা।
দ্বিতীয় পর্ব শেষ করলাম। অসম্ভব টান টান উত্তেজনা, রহস্য, ভয় সবকিছু আছে আজকের কাহিনীর মধ্যে। আসলে তাহলে দেরি না করে আমরা শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্বতে যাই, আমরা দেখি সেখানে আসলে কি আছে এই ছবির রহস্যের পেছনে।
চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম, আর সঙ্গে আছি শর্মি। ফিরছি গল্প শেষ করে।
এটা আমি, আমি মেরেছি তোর বন্ধুকে।
তুমি কেন মারলে আমার বন্ধুকে?
ওকে অনেক বুঝিয়ে বলেছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনেনি, তাই তাই মেরেছিলাম।
তাই তুমি ওকে মেরে ফেললে?
হ্যাঁ মেরে ফেললাম। তুই আমার মূর্তিটা এনে দিবি, যেভাবে বললাম ঠিক সেভাবে রাতুলের টাকাটা নিয়ে আকাশের কাছ থেকে আমার মূর্তি নিয়ে আসবি। আর যদি না পারিস তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
রাতুলের মৃত্যুর পর নীলয় একদম একা হয়ে পড়ল। কয়েকদিন পর নীলয় রাতুলের টাকা, নিজের জমানো কিছু টাকা নিয়ে রওনা হলো চট্টগ্রাম। সিয়ামকে সাথে নিয়ে খুঁজে বের করলো আকাশকে। অনেক বুঝিয়ে আকাশকে মূর্তিটা ফিরিয়ে দিতে রাজি করলো, কিন্তু রাতুল যে দামে মূর্তিটা বিক্রি করেছিল তার প্রায় দ্বিগুণ দাম দিয়ে কিনতে হলো মূর্তিটাকে। নীলয় ঢাকায় ফিরেই প্রথমে জমিদার বাড়িতে যায়। আজ আর সুলতানকে প্রয়োজন পড়েনি, জয়া নিজেই তালা আর বাড়ির মূল দরজাটাকে খুলে দিল। জয়া নীলয়কে জমিদার কন্যার ঘরে নিয়ে গেল। জয়াকে আগের মতো ভয়ঙ্কর লাগছে না, বাড়িটাতে আজ আলো নেই বললেই চলে। তবে মেয়েটা অন্ধকারের মধ্যেও জল জল করছে, জয়াকে স্পষ্ট দেখা যাচ্ছে। জয়া হাসি মুখে বলে উঠল,
তুমি তো বেশ ভালোভাবেই কাজটা করেছিলে,
আপনি কেন রাতুলকে মেরে ফেললেন?
আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না, তাছাড়া কারণটা তুমি খুব ভালো করে জানো।
তাই বলে মেরে ফেলবেন?
আমার মূর্তিটা দাও।
এই নিন আপনার মূর্তি।
এটা তো আমার মূর্তি না, এটা তো নকল। তুই আমাকে নকল মূর্তি দিচ্ছিস?
এটা তো আমি আকাশের কাছ থেকে এনেছি, আর আমি তো আপনার মূর্তি চিনি না, যা দিয়েছি তাই নিয়ে চলে এসেছি।
তুই আমার সাথে প্রতারণা করেছিস, তোকে আমি ছাড়ব না।
আমি কিছু করিনি, আমাকে যেটা দিয়েছে আমি সেটাই দিলাম, আমি কি করে চিনবো কোনটা আসল কোনটা নকল?
তুই আর ফিরে যেতে পারবি না, তোকেও আজ মরতে হবে, তোকেও মরতে হবে।
না আমাকে মেরো না, আমাকে যেতে দাও প্লিজ, আমাকে মেরো না, কাছে এসো না, প্লিজ প্লিজ আমার যেতে দাও, গলা ছাড়ো, আমার মেরো না, আমার আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার গলা ছেড়ে দাও।
তোকে মরতেই হবে, তোকে বাঁচানোর সাধ্য কারো নেই,
ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়।
নীলয় স্যার আপনি?
বাঁচাও, আমাকে বাঁচাও।
আমি কাছে গেলে আমারও মাইরা দিব।
আমাকে বাঁচাও প্লিজ।
একটা উপায় আছে আপনার কাছে, জয়া ম্যাডামের কোনো স্মৃতি আছে, ধরেন তার ছবি অথবা অন্য কিছু?
হ্যাঁ ছবি, হ্যাঁ আমার ব্যাগে, আমার ব্যাগে ছবি আছে।
এখন এখন সব ছবিগুলা পুরায় ফেলতে হইব, স্মৃতি শেষ করে দিলে ওনার রাস্তাও শেষ হইয়া যাইব।
ওই 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 ব্যাগটার ভেতর আছে, আছে ছবিগুলো আছে ওই ব্যাগটার ভেতর।
সুলতান ছবিগুলো বের করে পুড়িয়ে দিতেই জয়া উধাও হয়ে গেল, নীলয় প্রায় মরতে মরতে বেঁচে গেল। সুলতান বলল জমিদারের মেয়েই এই জয়া, এই বাড়িতে এখনো জয়ার আত্মা প্রায় দেখা দেয়, আর আগেও বেশ কয়েকবার এই আত্মা কয়েকজনকে মেরে ফেলেছে, আর এটা তখনই হয় যখন তার স্মৃতি। শেষ হয়ে গেল আজকের গল্প। আজকের গল্পের নাম ছিল স্মৃতিময় ছবি, লেখক অভ্র আহমেদ, নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুস্তা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। জানিয়ে দিচ্ছি তাদের নামগুলো যারা আজকের গল্পে অভিনয় করেছেন। নীলয় চরিত্রে অভিনয় করেছেন আপেল, রাতুল, জাহিদ, সুলতানের চরিত্রে মঞ্জু, আর জয়ার চরিত্রে অভিনয় করেছেন শাড়ি। এ ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার রাত 11টার খবরের পর আবারও হাজির হচ্ছি নতুন গল্প নিয়ে কুয়াশায়। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। আমি শারমিন বিদায় নিচ্ছি আজকে। শুভরাত্রি সবাইকে।